exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
ABC Radio 89.2 FM সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামি। শুরু হয়ে গেছে কুয়াশা এবং কুয়াশার প্রথমে রয়েছে X5-এর সত্য ঘটনা এবং তারপর রয়েছে কুয়াশার কাহিনী। আজকে X5-এ আমরা যে সত্য কাহিনী শুনবো তার নাম হচ্ছে সিরিয়াল কিলার হার্বার্ট মুলিং। আসুন তাহলে আজকে X5-এর কাহিনী শুনি সিরিয়াল কিলার হার্বার্ট মুলিং, তারপর আবারও ফিরছি। পৃথিবীতে ভালো খারাপ দুটোই রয়েছে আর প্রতিটা মানুষই এর অংশ। কোন মানুষকে পুরোপুরি খারাপ বললে হয়তো ভুল হবে, আবার কারো সবটা ভালো বলাটাও ঠিক হবে না। ভালো খারাপ মিলিয়েই আমরা সবাই, কিন্তু একটা মানুষ কতটা খারাপ হলে বা কতটা খারাপ কাজ করতে পারলে সে মানুষ থেকে পশুতে পরিণত হয় তার হয়তো সঠিক কোনো হিসেব নেই। আর সে যত যুক্তি দেখাক না কেন, একটা অপরাধ কখনোই কারোর জন্য উপকার করতে পারে না, কিংবা কোনো অপরাধের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। ক্যালিফোর্নিয়ার মতো জনপ্রিয় একটা বড় শহরের মধ্যে ছোট্ট একটা জায়গা যার নাম সান্টা ক্রুজ কাউন্টি। জায়গাটা এমনিতে অনেকটা শান্তিপ্রিয়, এখানকার সবাই যা যার মতো আয় করে তাদের সংসার চালায়। এখানে সবারই তাদের প্রতিবেশীদের সাথে খুব ভালো সম্পর্ক, কোনো দুর্ঘটনা বা ক্রাইম এই এলাকায় ছিল না, তাই সবাই যা যার মতো যখন খুশি যেখানে খুশি ঘুরতে যেত, সারাদিন বাইরে কাটাত, কোনো ভয় বা দুশ্চিন্তা কারো মনে আসত না। যে শান্তিপ্রিয় এলাকায় ছোটখাটো চুরির ঘটনাও খুব দুর্লভ, সেখানে এমন একটা ঘটনা ঘটে যে সবাইকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করে। সেখানকার মানুষ রাত কেন দিনের বেলাতেও বাইরে যেতে ভয় পেতে শুরু করে। ১৯৭৩ সালে সান্টা ক্রুজ কাউন্টির পাশে এক পার্ক থেকে 4 জন তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হয় সেই 4 জন সেখানে গিয়েছিল আউটডোর ক্যাম্পিং করতে। কি একদিন আগের রাতে তাদের 4 জনকে গুলি করে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলে আর কোনো প্রমাণ বা নিশানা খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাওয়ার মতো বা খুনিকে খুঁজে পাওয়ার মতো কিছু পায় না, কিন্তু পুলিশ জানতো না যে এই 4 জনই শেষ কিনা, বাকি আছে আরো 9 জন, অর্থাৎ আরো 9টা খুন। এই 9 জনের মধ্যে রয়েছে পুরোহিত, হিচহাইকার, কারো বন্ধু, টুরিস্ট, এমনকি রয়েছে একজন মা আর তার সন্তান। হার্বার্ট উইলিয়াম মুলিং 1947 সালের 18 এপ্রিল স্যালিনাস ক্যালিফোর্নিয়াতে তার জন্ম। ক্যালিফোর্নিয়াতে জন্ম হলেও সে বেড়ে ওঠে সান্টা ক্রুজ শহরে। তার বাবা ছিলেন খুব কঠোর, সব সময় একটা নিয়ম মেনে চলতেন। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন যোদ্ধা ছিলেন আর সে যুদ্ধের গল্প সারাদিন তার ছেলেকে শোনাতেন। সে চাইতেন তার ছেলে যেন বড় হয়ে তার মতো সাহসী হয়। সে তার ছেলেকে খুব ছোট বয়সে শেখায় কিভাবে বন্দুক চালাতে হয়। মুলিং ছেলে হিসেবে খুব ছিল চটপটে আর হাসি খুশি। স্কুলে প্রায় সবাই ছিল তার বন্ধু, কখনো কারোর সাথে ঝগড়া কিংবা মারামারি করেনি সে। ছাত্র হিসেবে সে ছিল খুবই ভালো, সবসময় ক্লাসে প্রথম সারির ছাত্রদের মধ্যে থাকতো। স্কুলের শিক্ষকরাও তাকে খুব পছন্দ করত। সে স্বভাবেই ছিল খুব শান্ত, সারাদিন পড়াশোনা আর খেলাধুলা ব্যস্ত। মুলিং তার বন্ধুদের খুব বেশি গুরুত্ব দিত। তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম জানা যায়নি, সে আর তার বেস্ট ফ্রেন্ড ছিল খুবই ঘনিষ্ঠ। মুলিংয়ের জীবনের প্রতিটা মুহূর্ত ছিল তার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে। সে আর তার বেস্ট ফ্রেন্ড ক্লাসে ও ক্লাসের বাইরে একই সাথে থাকতো সবসময়। তারা একসাথে ক্লাসে যাওয়া আসা করত, ক্লাস শেষ করে একসাথে বাস্কেটবলও খেলত, সব ধরনের পার্টিতে তারা একসাথে যেত। স্যার লরেন্সো ভ্যালি হাই স্কুল থেকে পাশ করার পরপরই তার বেস্ট ফ্রেন্ড একটা সড়ক দুর্ঘটনায় মারা যায় আর এটাই বদলে যায় তার পুরো জীবন। সে খুব ভেঙে পড়ে, দিন রাত কাটে তার হতাশায়, খাওয়া দাওয়া বন্ধ করে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে আর খুব কাছের বন্ধু হারানোর শোকে মানসিকভাবে ভেঙে পড়ে। বন্ধুর মৃত্যুতেই পাল্টে গেল তার জীবন। 18 বছর বয়স পর্যন্ত মুলিং তার মধ্যবিত্ত পরিবারে ভালোই ছিল, স্কুলের সব থেকে ভালো ছাত্রদের মধ্যে একজন আর তার পাশাপাশি ভালো খেলোয়াড়, পড়ালেখা শেষ করে ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল তার। কিন্তু তার বন্ধুর মৃত্যু যেন পুরো জীবনটাই ওলট পালট করে দিয়ে গেল। হার্বার্ট উইলিয়াম মুলিনের একটা প্রেমিকা ছিল, বেশ কয়েক বছর ধরেই তার সাথে সম্পর্ক মুলিনের, কিন্তু তারপরে মুলিনের আস্তে আস্তে মনে হতে থাকে যে সে বোধহয় সমকামিতা পছন্দ করে। এই নিয়ে সে মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়ে, কাউকে কিছু বলতেও পারে না, আবার ভাবে তার মনের ধারণা পুরো হতে পারে, এক ধরনের ঘটনা। 1968 সালে মনির ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে বিভিন্ন মাদকের সাথে জড়িয়ে ফেলে নিজেকে। পড়ালেখা ছেড়ে নেশায় বুঝ হয়ে থাকতো মনি। এমন কোন নেশা জাতীয় দ্রব্য নেই যেটা সে সেবন করে। এই নেশার কারণে সে আস্তে আস্তে তার পড়ালেখা পিছিয়ে যেতে থাকে, তার খেলাধুলা থেকে দূরে সরে যেতে থাকে। কেমন যেন নিজেকে গুটিয়ে নেয় মনি। সারাদিন একা একা থাকে তার রুমের ভেতর, কারোর সাথে কথা বলে না, রুম থেকে বের হয় না, আগে কোনো বন্ধুদের সাথে কোনো যোগাযোগ নেই। বেস্ট ফ্রেন্ডের মৃত্যুতে তার ভেঙে পড়া দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। পরিবারের সবাই সহ মুনিরের স্কুলের সহপাঠীরাও তার সাথে সময় কাটানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শোনে না। আস্তে আস্তে সে তার পরিবারের সাথে অসহ্যব আচরণ করতে শুরু করে। যেমন খাবার টেবিলে বসে সে তার স্ত্রী ছোট ভাই সবকিছু দখল করত, যেমন পানি খেলে মুনিরও পানি খেত, কপালে হাত দিলে মুনিরও কপালে হাত দিত। এইরকম নিজের এইসব অদ্ভুত স্বভাবগুলো সে নিজেই বুঝতে পারে, তাই সে নিজে থেকেই তার পরিবারকে বলে তাকে যেন কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে দেয়। তার পরিবার সেটাই করে, কিন্তু সেখানে তার চিকিৎসা ভালো মতো করা হতো না। সবার কাছে তাকে খুব স্বাভাবিক মনে হতো, তাই তাকে যতগুলো মানসিক হাসপাতালে ভর্তি করা হয় না কেন, প্রতিটা থেকে তাকে খুব অল্প সময় পরই বের করে দেওয়া হতো। মনির আসলে স্কিজোফ্রেনিয়া রোগী ছিল, যা কেউ সহজেই ধরতে বা বুঝতে পারত না, কারণ এই ধরনের রোগীরা সাধারণত কোনো অদ্ভুত আচরণ সচরাচর করে না, তাই বাইরে থেকে দেখে মনে হয় না যে তাদের মানসিক কোনো সমস্যা রয়েছে। আস্তে আস্তে মনিরের মানসিক সমস্যা আরো গুরুতর হতে শুরু করে। সে যখন একা থাকতো তখন এমন একটা ঘরে থাকতো সে নাকি তখন তার আশেপাশে কিছু কণ্ঠ শুনতে পেত। মনির এগুলি এড়ানোর জন্য বক্সিং ব্যাগটি শুরু করলো। ঘন্টার পর ঘন্টা সে একা একটা রুমে বক্সিং করত। ভেবেছিল এটা তার মস্তিষ্ককে কিছুটা ব্যস্ত রাখবে, কিন্তু এতে আরো হিতু বিপরীত হতে শুরু করে। আস্তে আস্তে তার মনে হতে থাকে সে সবসময় সেই যেই কণ্ঠগুলো তার আশেপাশে শুনতে পায় সেগুলোর কোনো একটা রহস্য আছে। সে হয়তো কোনো না কোনোভাবে একটা শক্তি বা পাওয়ার পেয়ে গেছে, কিংবা তার মৃত বন্ধু তাকে এই পাওয়ারটা দিয়ে গেছে। সে এটাকে টেলিফোনিক কমিউনিকেশন মনে করতে থাকে। সে এটাকেই তার নিজের একটা জগৎ মনে করতে থাকে। বাইরের জগৎটা আসলে কেমন সেটাই সে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করে। নিজেই নিজের মনে একটা পৃথিবী সাজিয়ে সেটাকে সত্যি মনে করে নেয়।
X-Files.
মনির হুট করে আলবার্ট আইনস্টাইনকে নিয়ে পড়াশোনা শুরু করে। তাকে নিয়ে পড়তে পড়তে নিজে নিজে অঙ্ক সূত্র দাঁড় করে। আইনস্টাইনের মৃত্যু আর 1906 সালে স্যান ফ্রান্সিসকোর ভূমিকম্প একই দিনে হয়েছে, 18 এপ্রিল। একই তারিখে মনিরের জন্ম। এবার ভূমিকম্প তার নতুন আগ্রহের তালিকায় যুক্ত হল। সে ভূমিকম্প আর পৃথিবীর মৃত্যু হার নিয়ে পড়াশোনা শুরু করে। তারপর সে এগুলোর একটা অদ্ভুত যোগসূত্র বানিয়ে নিল, আর তার অদ্ভুত সূত্রটা হলো সে চাইলেই ভয়াবহ ভূমিকম্প রোধ করতে পারবে, কিন্তু এর জন্য তাকে পৃথিবীর জনসংখ্যা কমাতে হবে, অর্থাৎ মানুষ খুন করতে হবে তাকে। দেখ, যেই ভাবনা সেই কাজ। মলিন বাইরে বের হয়ে পড়ে শিকারের খোঁজে। ফোনে হয়ে খুঁজে বেড়ায় একটা খুন করার মতো সুযোগ, কারণ তাকে গিয়ে পৃথিবীকে বাঁচাতে হবে। ভয়ঙ্কর ভূমিকম্প থেকে পৃথিবী আর পৃথিবীর জীব জন্তুকে বাঁচাতে হবে তার। 1972 সালে 13 অক্টোবর তার প্রথম খুন করে মলিন। লরেন্স নামের 55 বছর বয়সী একজন ভিকিরিকে সে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে মারে। তারপর একজন হিট হাইকারকে গলা টিপে হত্যা করে মলিন। 24 অক্টোবর 1972 সাল 24 বছর বয়সী কলেজ পড়ুয়া ম্যারি গিলিফয়েল একটা চাকরির ইন্টারভিউ যাওয়ার জন্য দেরি করে ফেলেছে, তাই মাঝপথে সে লিফট নেয় মলিনের কাছে। মলিন তাকে নিয়ে চলে যায় একটা জঙ্গলের ভেতর। তারপর সেখানে গিয়ে ম্যারিকে তার ব্যাগে থাকা ছুরি দিয়ে বুকে ছুরিকাঘাত করে মারে। তারপর মৃতদেহ সেখানে রেখে চলে আসে। মলিন এবার পেয়ে গেছে মৃত্যুর স্বাদ। কাউকে খুন করার মধ্যে যে একটা পাশবিক আনন্দ রয়েছে এটা সে টের পেয়ে গেছে। মৃত্যু ঠিক আগ মুহূর্তে মানুষের চোখের মুখে যে ভয়ের ছাপ থাকে তা দেখতে ভালোই লাগে না। এরপর থেকে মলিনের মস্তিষ্কের সেই কণ্ঠস্বরগুলো আরো শক্তিশালী হতে শুরু করে। মলিন নির্জন কোনো জায়গায় গেলে সেখানে কোনো মানুষ দেখলে তার মনে হতো সে মানুষটা তাকে ডাকছে। মলিনকে যেন সে নিজ থেকে বলছে তাকে মেরে ফেলা যায়। 2 নভেম্বর মলিন লস গেটসে সেন্ট মেরিজ চার্চে যায় তার আগের সব পাপ স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে আবার তার মস্তিষ্কের ভেতরে নানান কণ্ঠ শুনতে পায়। তার মনে হতে থাকে চার্চের 64 বছর বয়সের পুরোহিত হেনরি টমি নিজে থেকে টেলিপ্যাথি ব্যবহার করে বলছে পৃথিবীকে বাঁচাতে তাকে বলি দেওয়ার জন্য। তাই চাচা যখন মানুষ আস্তে আস্তে কমতে থাকে তখন মলিন সেই পুরোহিতকে লাঠি মেরে কাবু করে ফেলার পর ছুরিকাঘাত করে মেরে পালিয়ে মলিনের মস্তিষ্কে সে কণ্ঠগুলো তাকে খুন চালিয়ে যেতে পারে। কিন্তু আরো খুন করতে গেলে তাকে কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ তার আগের খুনের মৃতদেহগুলো পুলিশের নজরে চলে এসেছে। তাই সে ঠিক করে পৃথিবী বাঁচানোর সাথে তাকে আরো খুন করতে হলে ভিয়েতনাম যেতে হবে। এই জন্য সে আর্মিতে যোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়ে যায় কারণ তার রক্তে মাদক থাকায় আর্মি তাকে নিতে যায় না। তাই মলিন রাগে আরো ক্ষুব্ধ হয়ে দোষ দেয় তার কলেজ ফ্রেন্ড জিম জিয়েনারকে, যে তার কাছে মাদক বেঁচে। সময় তাকে 25 জানুয়ারি 1973 সাল। মলিন জিম জিয়েনারের উপর এতটাই রেগে যায় যে তার বাসায় গিয়ে তাকে খুন করার সিদ্ধান্ত নেয়। মলিন জিমের বাড়িতে গিয়ে দেখে সে আর সেই বাড়িতে থাকে না, সেখানে দুই ছেলে সন্তান নিয়ে উঠেছে ক্যাথি ফ্রান্সিস। মলিন তার কাছ থেকে জিমের নতুন বাসার ঠিকানা নেয়। তারপর সেখানে গিয়ে জিম আর তার স্ত্রীকে তাকে গুলি করে মারার পর আবার ছুরি দিয়ে মৃতদেহ ছিন্ন ভিন্ন করে ফেলে। সেখান থেকে ফেরার পর ক্যাথি ফ্রান্সিসের বাড়ি যায়। তারপর সেখানে গিয়ে মলিন ক্যাথি আর তার দুই সন্তানকে খুন করে, যেন জিম আর তার স্ত্রীকে মারার কোনো প্রমাণ বা সাক্ষী না থাকে। মলিন তার মস্তিষ্কের ভেতরে যে কণ্ঠস্বরগুলো শুনতে পেত সেগুলো আসলে তার নিজেরই হ্যালুসিনেশন। তার মানসিক সমস্যা এতটাই প্রবল হতে শুরু করে যে সে নিজের হ্যালুসিনেশনকে সত্যি ভাবতে শুরু করে। প্রায় এক মাস পর অর্থাৎ 1973 সালের ফেব্রুয়ারির শুরুর দিকে মলিন হেনরি কাবেল রেডউড স্টেট পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে সে লক্ষ্য করে পার্কের ভিতরে চারজন তরুণ ক্যাম্পিং করছে। সে তাদের দিকে এগিয়ে গিয়ে নিজেকে পার্ক রেঞ্জার বলে দাবি করে আর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তরুণদের একজন যেতে বলার কারণ জানতে চাইলে মলিন বলে তারা নাকি পার্ককে দূষণ করছে। এই কথা শুনে তারা চারজনই হেসে ওঠে আর মলিনকে জানায় তারা পরদিন সকালে চলে যাবে। মলিন সেখান থেকে চলে আসে, কিন্তু রাতের অন্ধকারে আবার ফিরে যায় সেখানে। সেই চারজন যখন ঘুমোচ্ছিল তখন মলিন তাদের চারজনকে গুলি করে মেরে ফেলে এবং লাশ সেখানে রেখে চলে আসে। মলিনের সর্বশেষ খুন 1973 সালের 13 ফেব্রুয়ারি। একটি লোক যার নাম ফ্রেড পেরেল, সে তার নিজের বাড়ির সামনে বাগানে পানি দিচ্ছিল। মলিন তার বাড়ির পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কোনো পরিকল্পনা ছাড়াই গাড়িতে বসে দূর থেকে সে লোকে গুলি করে সে পালিয়ে যায়। দিনের বেলা হয়, সে রাস্তার আশেপাশের লোকজন এই ঘটনা দেখে ফেলে এবং সাথে সাথে পুলিশকে খুনের কথা জানে। আরো জানায় মলিনের গাড়ির নাম্বার। কিছুক্ষণের মধ্যেই মলিন পুলিশের হাতে ধরা পায়। পুলিশ বিচ্ছিন্ন ভাবে সব কথা খুনের তদন্ত চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোটারই কোনো সমাধান করতে পারছিল না, কারণ মলিনের মোট 13টা খুনের কোনো প্যাটার্ন বা ধারাবাহিকতা ছিল না। তাই পুলিশ কখনোই বুঝতে পারেনি যে এই 13টা খুন একজন মানুষই করেছে। তারা বিচ্ছিন্ন ভাবে খুনের আসামি খুঁজে যাচ্ছিল। মলিন পুলিশের কাছে ধরা পড়ে ফ্রেড পেরেজের খুনের জন্য। পুলিশ তখনও জানতো না যে শুধু ফ্রেড পেরেজের খুন না, আরো 12 জনকে খুন করেছিল। হার্বার্ট উইলিয়াম মলিনকে কোর্টে জিজ্ঞাসাবাদ করা হলে সে সেখানে নিজে থেকে সব স্বীকার করে নেয়। তখনই পুলিশ সহ সবাই জানতে পারে যে হার্বার্ট মলিন শুধু একটা না বরং 13টা খুন করেছে। আর এই খুনের পেছনে তার যুক্তি হচ্ছে তাকে নাকি কিছু অতি প্রাকৃতিক শক্তি জানিয়েছে যে সামনে খুব বড় একটা ভূমিকম্প হতে যাচ্ছে আর সেই ভূমিকম্প থেকে দেশকে বাঁচাতে হলে তাকে কিছু মানুষের জীবন দিতে হবে, অর্থাৎ মানুষের জীবনের বিনিময়ে পৃথিবী নিরাপদ না। কোর্টে একথা শুনে কারো আর বুঝতে বাকি থাকে না যে মলিন মানসিক ভাবে অসুস্থ। পুলিশ হার্বার্ট উইলিয়াম মলিনের ব্যাপারে কিছু তদন্ত চালায়। সেই থেকেই তারা জানতে পারে যে মলিনের মানসিক হাসপাতালে থাকার রেকর্ড রয়েছে, কিন্তু প্রতিবারই খুব অল্প সময়ের পর তাকে মানসিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতো। সেখানকার ডাক্তারদের সাথে কথা বলে তারা জানায় যে মলিনকে দেখে বা তার সাথে কথা বলে তাদের কাছে সেসবের কোনো কিছু অস্বাভাবিক মনে হয়নি। তাই দিনের পর দিন মানসিক হাসপাতালে রেখে দেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি। হার্বার্ট উইলিয়াম মলিনের মানসিক অবস্থার কথা বিবেচনা করে কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিনা জামিনের অনুমতিতে। তার মানে জীবনের বাকি সময়টুকু হার্বার্ট উইলিয়াম মলিনকে লোন ক্যালিফোর্নিয়ার মলিন ক্রিক স্টেট প্রিজনে কাটাতে হবে। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশা এক্সপ্রাইজ সত্য ঘটনা, যার নাম ছিল সিরিয়াল কিলার হার্বার্ট মলিন। আশুভ হয়ে গেছে এখন কুয়াশার আরেকটি গল্পে যাবার, অর্থাৎ কুয়াশার মূল কাহিনীতে যাবার। আজকের কুয়াশার কাহিনীটি লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি। গল্পের প্রথম পর্ব শুনে আবার ফিরছি আমি শর্মিন, সঙ্গেই থাকবেন।
আমার সংবাদ রাত আটটায়, যদি মিস করো তাহলে পরে সোজা ইংরেজি সংবাদ রাত দশটায়। আমি কি তোমার মতো মরা ধরে হাত দিলি আমার নিশা করতে হয়, নালি অসুবিধা হয় জানো না মনে কয়।
এই তো আজ মনে কর শেষ মরা পুরাইলি, পিতার আগুন আমগো কপালে লাগলো। এবার
যাও তো মলাই যা, নালে আক্ষণ মরা পুরাইছি, এবার কপাল পুরার চিন্তা করতে পারবো না।
আরে গেরামে কারেন্টে মরা পুরার ব্যবস্থা আসতেছে রে।
কারেন্ট আবার মানুষ কেমনে পুরায়? কারণ কি খেলার জিনিস নিবারণ মলাই বসু এদের কথা মতন কাজ করবি?
দূর, তোর মতো বেশ মানছে রে বুঝানো মুশকিল। আমি যাই বসুর বাড়ি, একটা সলা পরামর্শ তো করতে হবি।
ও মলাইদা, মলাইদা রে খারাপ, কারেন্টের চুলার সংবাদটা ইংরেজিতে শুনে যাও। ও মলাইদা,
নিবারণ মলাই বসু আর ধনঞ্জয় এরা সবাই শ্মশানে কাজ করে। গ্রামের সমস্ত সব পুরানোর দায়িত্ব দীর্ঘদিন ধরে এদের হাতে। দূর দূরান্ত থেকে চিলমারির এই শ্মশানে সব দেহ আসে। মৃত ব্যক্তির আত্মীয়রা অনেক সময় ঠিকঠাক নিয়মকানুনও জানে না, তাই সমস্ত নিয়মকানুন ওরাই বলে করে পালন করায়। আজও একটা সব পুরানো হল। সবসময় নিবারণ শ্মশানের পোড়ানোর কাজ শেষ করে একটু নেশা করে, অন্যরা করে না, কিন্তু নিবারণের নাকি নেশা না করলে খুব ভয় লাগে। জীবনে কত লাশে পুড়িয়েছে তার সঠিক হিসাব তার জানা নেই। অথচ মধ্য বয়সে এসে নিবারণের ভিতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। অবশ্যই অচেনা অস্বস্তির পেছনে একটা গল্প রয়েছে, সে গল্প অন্য কোনো দিন শোনা যাবে। আজকে অল্প বয়সে মেয়ে লাশ পোড়ানো হলো। নিবারণ কখনো লাশের মুখ দেখে না, মৃত মানুষের মুখ দেখলে নাকি নিবারণের নিজের মৃত্যুর কথা মনে পড়ে। এদিকে নেশায় তলছে নিবারণ, আর মাথায় বাড়ছে গ্রামে কারেন্টে মরা পোড়ার ব্যবস্থা হচ্ছে। আশ্চর্য, কেন কি দরকার যে মানুষ পৃথিবীর বাতাসে এতদিন নিঃশ্বাস নিল তাকে এতটা দ্রুত পৃথিবী থেকে শেষ করে দিতে হবে? শেষ বেলে একটু সময় তো মানুষ নামে শরীর পেতেই পারে। অবশ্য মলাইদার কথা একটু গুরুত্ব দেওয়া বেকার। মলাইদা বয়সে নিবারণের দেড় বছর বড় হলেও ঘটে বুদ্ধি শিখি খটখটে, যে যা বলতো তাতেই নাচতে থাকে। নিবারণের নেশা কেটে গেছে হঠাৎ, এবার তাকে বাড়ি ফিরতে হবে। হঠাৎ দূর থেকে কিছু মানুষের জটলা আর বুঝবুঝ না বোঝা কথার দু একটা উচ্চ বাক্য বাতাসের আগে ওর কানে এসে ধাক্কা দিচ্ছিলেন। কি হলো, আবার কেউ মারা যায়নি তো? ওই তো মলাইদা, বসুকেও তো দেখা যাচ্ছে।
বিরাট ঘটনা ঘটেছে রে নিবারণ।
কি মহাপুরার কারেন্ট গুলা গিরামে ফিরে আসছে এর মধ্যে? মা বাড়ির আবদার নে, আমরা কিছু জানতে পারলাম না। এই শ্মশানের মালিক আমরা, দেখি কোন শালা কারেন্টে মরা পুরাইতে আসে। আর তুমি অত চিন্তা করতেছো কেন? গিরামবাসী তো আছে আমাকে সাথে, গিরাম আধুনিক হয়েছে হোক, তা বলি মরা মানুষকেও আধুনিক করা লাগতি? আমরা কিছু টাকা পয়সা পাই, তা কার চক্ষুজল হইলো কত?
নিশা কাটে নাই? আরে কথা শুনবি তো, কবরেজ মারা গিয়েছে এই কেবল।
কি করছো, কবরেজ কি সত্যি মরে গেছে নাকি আবারও কোনো আসন সাধনে বসে আত্মা আটকে গেছে?
না না, এইবার একদম ভিতরের পাক্কা খবর, কিন্তু খবরের লগে লেজ লাগা আছে।
কিসের লেজ? কথা পরিষ্কার করতে হবে তো।
কবরেজের দেহ পোড়ানো যাবি না, তাক নাকি শ্মশানে কবর দিতে হবে। কিভাবে কি করা হবে সব বোঝানোর জন্য তোমাকে নিয়ে যেতে হবে। কবরেজের খাস লোক গুরুজি সব ব্যবস্থা করবি, তুমি চলো।
হিন্দু কবরেজের কবর হবে কেন, কাম নাকি? কিন্তু আমার এইখানে কি প্রয়োজন? কবর দেওয়ার নিয়ম কানুন তো আমার জানা নাই, গোর খুদুকের কাছে গেলে পরে ভালো হইতো না? আমরা যখন ডাকিছে যাব, কিন্তু কদ্দূর কি করতে পারবো না তা তো বুঝতেছি না। গুরুজি আমরা ডাকলো কেন? আমার একলা কথা কবি
বেলা টেক্কার মামলা, টাকা যত চাবা ততই দিবি।
কবরেজের কাছে টাকা নিব কেন? উনি ভালো মানুষ, অনেক উপকার করেছে মানুষের।
তুমি কথা তো মনে হইতেছি আমরা টাকা ছাড়া কোনো কাম করি না কেন? গেল বছর দুবদাসপুর গ্রামে যে পানির বিরামে গরিব মরছে, টাকা ছাড়া দাও করিনি? দুই পা যা দিবে মানে।
না না, এইটা আপনি কি বলেন গুরু?
নিবারণ, এই ছাড়া আর কোনো উপায় আমার হাতে নাই। আমি কবিরাজের কথার দায়ে আটকা, ওনারে কথা দিছি, মরার আগে এই দায়িত্ব উনি আমার হাতে দিয়া গেছে।
কিন্তু দেহ এমনি রাখলি তো চার দিনেই পছন্দ করবো, শ্মশানের কাছ তার বইলে কয়ে আসে না, অন্য মরার সৎকার করবা নি কেমনে? তাছাড়া এই বিধানে গ্রামবাসী যদি আপত্তি করে?
শোন, কবিরাজের দ্বারা উপকার পায় নাই এমন লোক আশেপাশের দশ গ্রামে পাওয়া দুষ্কর। গ্রামবাসীর দায়িত্ব আমার, তোমারে যা বললাম তার ব্যবস্থা নেও। আর বিষয়টা তো বেশি দিনের জন্য না, পুতুল ফিরা আসলেই দেহ পুরানো হইব।
পুতলা তো আর মানুষ না যে মোবাইল দিয়ে কবরেজের মৃত্যু খবর দিবেন আর হে আর্জেন গাড়ি ধরবো। কবরেজের নানান বিদ্যায় বস করা কাঠের পুতলা, হে কই গেছে, কবে আইব, তার কি দিন তারিখ দেওয়া যায়?
অত কথার সময় এখন নাই, এই কাজ তোমারই করতে হইব। পুতুল আননের ব্যবস্থাও তাড়াতাড়ি হইব, তাছাড়া তোমারে তো টাকা দিয়া খুশি করাও হইব।
আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছি না, মলাইদা ধনঞ্জয় বসু ওগুলোকে একটু বুঝি, কবরেজের কাজ করার তো আপত্তি নাই।
আপত্তি হইল? দেখো নিবারণ, আমি জানি তুমি সজ্জন, এই কামে তোমার লাভ বিনা ক্ষতি নাই, তারপরেও এত গাই গুই করতেছো কেন? তুমি যদি চাও আমি গ্রামের কারেন্ট চুলা আসা বন্ধ করতে পারি।
কারেন্টের চুলার খবর তাহলে উড়া খবর না, মলাইদা ঠিকই শুনেছে।
যাও তাড়াতাড়ি সব ব্যবস্থা কর, বাকি কথা পরে হবে। আমি কবিরাজের সব দেহ আর বাকি তিনটা পুতলা নিয়ে শ্মশানে আসতে।
উনি কি শ্মশানের একবারে অসত তলাই ব্যবস্থা করতে পেরেছে?
সবটা তো তোমারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বললামই, সেই মতো কাজ করো। আর একটা বিষয় মাথায় রাখবা, কবিরাজের বিপুল সংখ্যার ভক্ত শিষ্য রয়েছে, সবাই যদি আসতে শুরু করে অবস্থা বেগতিক হবে, কাজেই যত দ্রুত দেহ সরানো হবি ততই আমাদের গ্রামবাসীর জন্য মঙ্গল।
কবরেজের সেই পাগলা ভক্তটা কই আছে এমন? মনে আছে এর আগে একবার কবরেজের মরার খবর সরাইছিল, আর সেই পাগলা কি কাণ্ড করছিল, বাপরে, এমন করে যা ঠান্ডা হয়ে যায়।
আরে সেই জন্যই তো এত তাড়াহুড়া, ওনার সব চাইতে কাছের মানুষ আমি, ভেবে চিন্তেই কবিরাজ এই দায়িত্ব আমারে দিছে, ওনার মুখাগ্নি আমি করুন।
এত বড় কবরেজ অথচ তার কোনো বংশধর নাই, হায় রে দুনিয়া, হায় রে আফসোস।
আফসোস পরে করবা, এখন যাও, সন্ধ্যার আগেই সব কাজ আমার ঠিকভাবে শেষ হওয়া চাই, কথার যেন অন্যথা না হয়, কারণ লোকের এইটা নিশ্চয়ই জানা আছে যে কবিরাজের সঙ্গে থেকে তার মতো অত বিদ্যা না জানা থাকলেও আমার ঝুড়িতেও কিছু কম ঝকমারি নাই, আমিও কারিশ্মা জানি নিবারণ।
গুরু, আমাকে আপনি মনে হয় খামা খাই ডর যাইতেছেন, কিন্তু ভয় ডর আমার নাই, আমি ডর এই খালি মরণের, এই দুনিয়া ছেড়ে যাইতে হবি এই চিন্তা করলেই আমার মরতে ইচ্ছা করে না। হ্যাঁ, যদি মরতে না হইতো,
তোমারে দীর্ঘ জীবন বাইতে থাকার সাধন মন্ত্র আমি দেব, তবে তার জন্য আমার যা লাগবে তা কি তুমি দিতে পারবা?
নিশ্চয় পারবো,
কথা পাক্কা, যাও।
গ্রামের নাম চিলবাই, এই গ্রামের বৈদ্যনাথ ওষা সম্পর্কে কারোর তেমন পরিষ্কার ধারণা নেই, এর আগেও কবিরাজের মৃত্যু খবর ছড়িয়েছে বেশ কয়েকবার, লোকটা সঠিক বয়স কত হবে তার কোনো হিসেব নেই, তার সবচেয়ে কাছের মানুষ অর্থাৎ যাকে তার ডান হাত বলা যায় সে হচ্ছে গুরু, তিনি কবিরাজের সমস্ত অদ্ভুত ইচ্ছে পালন করবেন, প্রথমে তার মৃতদেহ কবর দেওয়া হবে তারপর সৎকার। কবিরাজ বৈদ্যনাথ ওঝা তার দীর্ঘদিনের কবিরাজী জীবনে অদ্ভুত অদ্ভুত সব সমস্যার সমাধান এক চুটকিতে করে দিতেন। কিন্তু তিনি আসলে এই গ্রামের নন, দেশ বিদেশ ঘুরতে ঘুরতে আজও এক তান্ত্রিকের কাছ থেকে একটা কাঠের পুতুল তিনি পেয়েছিলেন উপহার হিসেবে। এ কথা আগে কেউ জানত না, তবে সেই তান্ত্রিকের মৃত্যুর পর বৈদ্যনাথ ওঝা সব বলে দেন, কিন্তু কাঠের পুতুল তিনি কোনোদিন কাউকে দেখেননি। এসব নিবারণের জন্মেরও বহু আগের ঘটনা। পুতুলগুলো কাঠের হলেও তারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে ছুটে বেড়াতে পারে বৈদ্যনাথের ইশারা। এরকম আরো অনেক অদ্ভুত কাহিনী রয়েছে বৈদ্যনাথ ওঝা। কিন্তু তারপরও নিবারণ ভাবছে পশ্চিমে যে পুতুল পাঠানো হয়েছে সে পুতুল কবে আসবে তার তো কোনো নিশ্চয়তা নেই। ততদিন বৈদ্যনাথ ওঝাকে কবর রাখতে বলা হলো কেন? আবার গুরু যা বললো তাকে তো মনে হচ্ছে ষোলো আনাই কবিরাজের আদেশ নয়। নানান ভাবনা নিবারণের মাথায় আসছে। কবিরাজ বৈদ্যনাথ ওঝার মৃত্যু আপাতত নিবারণের মাথা থেকে ইলেকট্রিক চুল্লির বিষয়টা দূর করে দিয়েছে। এখন সব চিন্তা কবিরাজের মৃত শরীরে। কবিরাজের জানলেন বলে গুরুর কথাই সবাই মেনে নিল।
ধরো ঘি এক তিন রাত্রে রাখো।
কতদিন কইছি মরা পুরানোর ঘি আমার ঘরে আনবা না, তাও কথা কানে তুলো না তুমি। আসলে তুমি একটা ধ্যাটা পুরুষ মানুষ,
ঢং করতেছো কেন জানো না? মনে হয় কবিরাজের দেহ পুরানি হয় নাই, এই ঘি আগের মরা পুরানোর সময় আসিল, তিন ভাঙ্গি নাই। মা লক্ষ্মী নিজে ঘরে আসছে আর তুমি হেলা চাটা করতেছো যে?
হ্যাঁ, মা লক্ষ্মী খালি ঘিয়ের টিন নিয়ে তোমার ঘরে আসে, আর কিছু নিয়ে আসতে পারে না। আচ্ছা ঘটনা কি শুনছো নি? গুরু বলে ইচ্ছা করে কবিরাজের দেহ পুরাইতে দিল না, কবিরাজের বিদ্যা চুরি করবে এই ধান্দা। কি এক বিদ্যার জোরে কবরের লাশ জ্যান্ত কইরে গোলামের মতো খাটান যায়, গুরুর এই মত।
এত গুরুত্বপূর্ণ বিবিসি চ্যানেলের খবর তুমি কই পাবো? আমি শ্মশান থেকে আসলাম, একটা টুটা শব্দ পাইলাম না, আর তুমি ঘরে বসে বিবিসি রেডিও চালাইতেছ। কান্তাবাড়ির কথা বন্ধ করো, খুব বাতাস ছাড়িয়েছে, শীত শীত করতেছে, চুলায় গরম জল দাও, স্নান করবো।
আমার কথার দাম দিলে না, দেখো পুতলা ঘুরে আসলে ওজার লাশ কবরে থাকে নাকি?
সব বিষয় নিয়ে নাক না গলায়ে, নাকটারে একটু সরায় রাখো দিনি, উপকার পাইবা।
শুনছি কবরের নাকি একখান দরজাও রাখিস?
হ্যাঁ, গুরু মাঝে মাঝে পাহারা দিবে, অসীমের পুতলা আসলি পরে ওই পুতলারেও একদিন এক রায় কবরে রাখতে হবে, এরপর দাহ করা লাগবে পুতলা সাইডে সহ।
সব ভাঁওতা বাজি, ওই কবরেদের কবরখান শূন্য, তুমি ব্যাগ কল তাই গুরুর সব কথা বিশ্বাস করিস। আমার কাছে খবর আছে গুরুর উপরে গ্রামের মানুষ খেপেছে।
উষা তোমার সব ভালো, খালি অন্যের বিষয় নিয়ে অতিমাত্রার হয়তো ঘটন মটরটাই খারাপ। অবশ্য মানুষ তো আর পাও থেকে মাথা পর্যন্ত ভালো হয় না। যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো খবর আমি তোমার কাছ থেকে জানতে চাই না, কারণ আসল ঘটনা আমি জানি।
কি আসল ঘটনা হেই যাই কও না, তাহলে পরে তো আমার আর পেশা পড়তে হয় না।
এই জীবনে দেখিস কোনোদিন মানুষ শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়? তোমার কথা কয়ে আরাম নাই, লগে লগে কথা ডিম ফুটে বাইসে বাইরে না, কলপারে জল দাও।
আমারে তুমি শিয়াল কইলে? শিয়াল বইলেই তো এখন এই সংসারে পড়ে আছি।
শিয়াল কি খারাপ, বিলাই চোর না।
খবরদার কইলেন এই সন্ধ্যার সময় মুখ লাগাবে না, তালি পরে গিট টিন বাইরে ফেলবো না কিন্তু।
আরে এ আর নতুন কি?
এত রাতে কই থেকে আসলে তুমি? নিজের ঘরে এমন চোরের মতো কটিপা ঢুকতেছ কেন? কি গো?
ধনঞ্জয়ের ঘরে সিঁড়িতে হিন্দি ফিল্ম দেখতে গেছিলাম, তোমার ঘুম যেন না ভাঙে তাই আস্তে করে পা ফেলেছি।
আমার এনে তুমি শিয়াল কও? তা তোমার বিবেচনায় শিয়াল পিরানিটা কি মন বন্ধা? কয়দিন ধরে দেখতেছি রাত বাড়লেই তোমার উসকুস বাড়ে, আমি ঘুমে ভাব ধরে পড়ে থাকি। তুমি চাল চালায় বাইরে চলে যাও, কই গেছিলা? মেয়ে ছেলের দোষ তো তোমার নাই এইটা আমি জানি, নিশা ভাঙো করো না এক মরা পুরানি ছাড়া, কালি পরে যাও কনে।
জুয়া খেলতে গেছিলাম।
কি কইলে? তুমি জুয়া খেলা ধরিছ?
চুপ, একদম চুপ, কোনো কথা বলি না, কলা নামো, বাইরে যেন আওয়াজ না যায়, একটা নিঃশব্দ হয়ে যাও।
কি হয়েছে তোমার, কামতিছো কেন আমারে কও?
জল দাও, একদম জল দাও, কথা কইতে না করলাম না?
আমি করছিলাম যে
নিবারণের কথা বলার এমন একটা ব্যাপার ছিল, উষা উঁচু গলায় একটা কথা বলেনি। তবে গভীর রাত, গোপনে নিবারণের বাইরে যাওয়ার রহস্য উষা খুঁজে পেয়েছে। জুয়া তো আনা অন্য কোনো ঘটনা আছে। ইদানিং উষা নিবারণকে ভয় পায়। আচ্ছা কি করতে চাচ্ছে লোকটা? বৈদ্যনাথ ওষার শিষ্য গুরু নিবারণকে দিয়ে কোনো ভয়ঙ্কর পাপ কাজ করাচ্ছে নাকি? উষা নিজে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না, কিন্তু লোক জানে জানি বলে না ভয় পেলে চলবে না। রোজ রাতে নিবারণ গুরুর সাথে কোথায় যায়, কি করে তা হাতে রাখতে হবে। অন্ধকার রাতে মোবাইলের চোরা আলো নিবারণের পিছু পিছু হাঁটছে উষা। নিবারণ একবারও পেছনে তাকাচ্ছে না, শুধু সিগারেটের আগুন খাই পরপর হাতে দেখা যাচ্ছে। শ্মশানের পথে যাচ্ছে সে, ওই তো গুরুর কথা শোনা যাচ্ছে। বেশ খানিকটা দূরত্ব রেখে তিনটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। নিবারণ আর গুরুর মধ্যে কি নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছে, তবে একটু নিচু স্বরে। উষা অনেক সাহসী, তবে এই রাতের অন্ধকারে সে যা দেখলো বা অনুভব করলো তাতে যত সাহসেই হোক না কেন, উষার খুব ভয় লাগছে। তার সমস্ত শক্তি যেন উধাও হয়ে গেছে। আর তাই
রাম 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 রাম,
কি দেখতেছি?
হায় ভগবান! গীতা, গীতা কোথা হয়? গীতা এখানে? উষা তুমি এখানে?
আমার আমার মাথা ঘুরতেছে, কি দেখলাম আমি?
গুরু গুরু, আমি উষারে নিয়ে আমি উষারে নিয়ে বাড়ি যাচ্ছি। আপনি কাজ করেন, সময় মতো চলে আসবে। আমি রয়েছি তো, দেখো কিছু নেই।
আমি যে দেখলাম গুরু আর তুমি ওজার দেহ বাইর করে দিলে, আমি তো তোমার সত্যি বলেছিলাম কবরে করতে হুল খুরু নিতে তুমি কবরে রাখবি, এবার মিলল। কিন্তু তুমি কেন তার লোকে গুরু হয়তো কদিনই
মহাকালের দিব্যি কথাটা তোমার বইতে নিষেধ করতে করো, আমি তাকে সাহায্য করতেছি। আর তার বিনিময়ে সে আমার 150 বছর বাইসা থাকার মন্ত্র দিবি, এই কথা যেন পাক্কা না হয়।
কি কইলা, এতদিন তুমি একলাই বাইসা থাকতে চাও? এত বড় একটা খবর কেমনে তুমি আমার কাছে গোপন রাখলা গো? আমার না তুমি ধর্ম মতে মন্ত্র পড়ে সব পা ঘুরে এসে তো দিছো, তা তুমি যদি এতদিন বাইসে থাকা মন্ত্র পাও সেটা তো আমার সিঁদুরের গুণে। গুরুর কৌ না আমারও যেন মন্ত্র দেয় আর খালি বাঁচলে চলবে, ভালো মতো খাইয়ে বইরে যেন বাঁচতে পারি সে ব্যবস্থা চাই আমি। তুমি
টাকা পয়সা সম্পদ আমি চাইনি, আমি খালি মেলা দিন বাঁচতে থাকবার সিঁদুরের জোর কিনা জানি না। এই কথা নিয়ে কইলাম কোনো নাড়াচাড়া করবা না, কেমনে গুরুর সাথে আমার কথা মিল পড়তেছে না। আগে আমি মন্ত্র পাই তোমারও দিব।
কিন্তু গুরু খুব চালাক, তার সাথে চালাকিতে তুমি পারবা না, এখনই মতের অমিল করতেছে পরে এসব শিষ্য টিষ্য কিছু না, তোমারে ঘুরাইতেছে না তো আসতে বরং তুমি তারে একটা কথা বাড়ি দিয়া দেখ, মন্ত্রটা আগে চাও দেখো তার মতি করছে।
নিবারণ, আমি তোমারে বিচক্ষণ ভাবছিলাম, তুমি আসলে কাজের চাইতে কথাই বেশি বল।
সে আমাকে আপনি যাইতে পারবেন, একদিন হয়ে গেল আমি আপনার কথা মতন সবই তো করতেছি, কিন্তু আপনি তো আমাকে কিছুই শিখাচ্ছেন না, উল্টো কাজের ভুল ধরতেছেন।
মেয়ে ছেলের পরামর্শে কথা কইতেছো তাই নে? তার মানে উষারানী তোমারে ভালো মতো উস্কাইছে। আগেই কইছিলেন গোপন বিষয় আসায় উষারানীর কানে দিও না, তাও তুমি পাইলে না।
কতদিন আর গোপন রাখবেন গুরু, গিরামেও তো কানা ঘোষা শুনি, যা করার তাড়াতাড়ি করুন যায় না?
শোনো নিবারণ, এইসব কাজে তাড়াহুড়া চলে না, অসীম ধৈর্য চাই, অপেক্ষা চাই।
আমারে দেহ
নিজের জীবন যৌবন সব শেষ করে দিলাম এই মন্ত্রের আশায়, এখনো দীক্ষা নিতেছি। বৈদ্যনাথ ঝা আমারে অনেক কিছু শিখাইছেন, কিন্তু চায়ের পুতুলের গোপন যে রহস্য তা শিখার নাই। আমি গোপনে যতটুকু জানতে পেরেছি তাই কাজে লাগাইতেছি। এখন তুমি যদি মাঝ পথে অধৈর্য হও আমার অন্য চিন্তা করতে হয়।
সিধা তো আপনি পারেনি গুরু, খালি পরে অনেকদিন বাইতে থাকার রহস্য ওই পুতলার মধ্যে আছে, তাই তো? আর সেই জন্য আপনি বৈদ্যনাথ দাসের মরদেহ নিয়ে এত চেষ্টা করতেছেন পশ্চিমের পুতলারে ফিরায় আনা, তাই নি? আচ্ছা, যদি পশ্চিমের পুতলাটা আর কোনোদিন না পায় তাহলে কি হবে? এসব আসন, দেহ কবরে রাখা, আবার কবর থেকে বাইর করা, কি সব করতেছেন, সব বেকার হয়ে যাবে না?
যদি বলে কোনো শব্দে আমার বিশ্বাস নাই, আমি যা চাই তা পাইতেই হবি, তাই বিশ্বাস করি। যে কোনো মূল্যে আমি ওই পুতলা ফিরায় আনবো, যতদিন লাগে লাগুক।
গ্রামবাসী তো কানা ঘুষা করতেছে আর বলতেছে যে
কেউ কোনো কানা ঘুষা করতেছে না নিবারণ, আমার সব দিকে সজাগ দৃষ্টি রয়েছে। তাছাড়া আসল ঘটনা কেউ জানে না, একমাত্র উষা জানে। উষার মুখ আমি বন্ধ করতে পারবো, কিন্তু তাতে উষার ক্ষতি হতে পারে। তুমি এইসব সামলাইবা। বৈদ্যনাথের লাশ নিয়ে আমি কি করতেছি তা কেউ কোনোদিন জানতে পারবো না যদি না আমি বলি। সেজন্যই আমি সবাইরে বাদ দিয়া তোমার এই কাজে রাখছি। তুমি ধৈর্য ধরো,
অনেক কিছু পাইতে যাইতেছ নিবার। আমার আপনি শিষ্য করেছেন মুখে বলতেছেন, কিন্তু কামে তো দেখাইতেছেন না। একদিনও তো আসনে আমার নিলেন না, সবসময় একটা আড়াল থাকে আপনার কামে, এর কারণ কি গুরু? আমারে কি আপনি বিশ্বাস করেন নাই? আমি মুখ্য মানুষ, আমারে আপনার বেহুদা খাড়াইতেছেন না তো?
মুখ্য যেই মানুষ মুখ্য, সে 150 বছর বাইকা থাকার মন্ত্র শিখতে চায়।
আমার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি পরে আইসো। আর শোনো, আজ থেকে পুরো অমাবস্যার দিনগুলোতে বৈদ্যনাথ ওঝার দেহ কবর থেকে বাইর করা হবি না।
কেন?
তোমারে সব জ্ঞানের উত্তর আমি দিব না, আমি ডাকলে তবেই আমার সাথে দেখা করতে আসবা, তার আগে না। আর শোনো, শ্মশানেও যাওয়ার দরকার নাই, কেউ মরলে ভিন্ন কথা।
কিন্তু একটা বিষয় যে
কিন্তু কেন কি এইসব বিষয় নিয়ে আর কথা হইব না। অহন যাও, আমার একলা থাকতে দাও।
উষা না বলে নিবারণের মাথায় কথা একবারও আসতো না যে গুরু আসলে তাকে ব্যবহার করছে। সত্যি যদি ব্যবহার না করতো তবে তো তার কিছু একটা দেখাতো বা শোনা, কিন্তু কই সেরকম কিছুই তো করছে না। রাতের পর রাত শ্মশানের এই কবর থেকে বৈদ্যনাথ ওঝার লাশ বের করে গুরু নিয়ে যায়। কি করে এই লাশ দিয়ে সেটাও নিবারণ করতে পারে, আবার গুরু লাশের হাতে দিতে পারে, যার কারণ নিবারণ দিয়েই করে। একদিনে একটা বিষয় নিবারণের চোখে পড়েছে, ভীষণ অদ্ভুত বিষয়টা। প্রথম রাতে নিবারণ দরদর করে ঘামছে, যখনই বৈদ্যনাথ ওঝার লাশ কবর থেকে বের করা হয় তখনই পুতুল তিনটা কবর থেকে বের হয়ে আসে। কি অদ্ভুত আর ভয়ঙ্কর সে দৃশ্য, প্রায় কাঁটা দিয়ে ওঠে। কাঠের পুতুলগুলো বেশি বড় না বলেই কবরের ভেতরে যে রাখা যায়। কাঠের পুতুল কবর থেকে লাশের পেছন পেছন বের হয়ে আসছে, এটা শুনতে হাস্যকর বা গাঁজাখুরি গল্প মনে হলেও সেই মুহূর্তে অবস্থা দৃশ্য চোখে সহ্য করা কোনো খামখেয়ালির কথা না।
আস্তে আস্তে হাঁটতে পারতেছ না, এমন ভাবে পা চালাচ্ছে যেন রেল গেঁথে যাচ্ছে। গ্রামের সবাই জানাতে হবে।
কই, আমি তো আসতেই যাচ্ছি। ছুটতেছো তো তুমি, রাবারের জুতা মস মস শব্দ করতেছো।
আর আস্তি কথা কও, চুপ চুপ, যা বলেছি সব মনে আছে তো? খুব তাড়াতাড়ি কাজ সারতে হবে।
মানুষ পুরো গন্ধ নাকে ঠেকতেছে, তুমি পারছো না গো, মনে হচ্ছে কেউ মরা পড়েছে।
আমার তুমি স্বপ্নে দেখতেছো, কিসের মধ্যে কি যে কম বুঝি নাই। শ্মশানে একটু একটু মরা পোড়ার গন্ধ থাকা দোষের না।
লাশে কেউ আগুন দেয় নাই তো?
এই লাশের কোনো ক্ষতি হইব না, একদিন হইল লাশ একটু ফুলেও নাই, পচা তো দূরে থাক। তাছাড়া গুরু কি সব করতেছে তাই বা কিনা জানে। দাঁড়াও এইখানে দাঁড়াও,
ভগবানের নাম নিয়ে শুরু করি।
শোনো, আমি এই কোনার বাঁশের ঝাঁপটা কায়দা করে সরাবো, তুমি এই লাঠি দিয়া আস্তে করে একটা পুতলা টানি নিয়ে বাইর করে নিয়ে আসবা।
ভগবান, লাঠির মাথায় একটা ছোট বাঁশের টুকরা লাগাইতে পারতাম।
অত সময় নাই, তাড়াতাড়ি করো। আর শুনো, ভুল হোক কবরের ভিতরে রুখে দিও না, তোরাই বা কইলাম।
আমি কি তোমার মতো? আমার কলিজা তোমার মতো পিতির কলিজা না, আর লাভ তো বলে পথেও নাই গলেও নাই, গন্ধ নাই তাহলে ডর করবো কেন?
একটু কথা কইতে পারো তুমি ওষা, এতই যদি কলিজার জোর সেদিন দিল্লি খেয়া পড়ছে দিকে।
আজকে যদি দেখি কবর থেকে লাশ নিয়ে বাইরে উঠছে, তালি পরে ডরাবো না। হয়েছে, এবার কবরে দুয়ার সরাও দিনি। আগে একবার দেখ কত পুতুল কই আছে।
পুতুল মাতার কাছে আছে।
দেখো কি অবস্থা ভিতরে। তোরটা তুই একবার দেখবা তো। একটা পুতুল পাইলে গুরুদুয়ারে তত্ত্ব করে মন্ত্র দিব, আর কবি আছে শিখাবো দেখবানি।
উষার বুদ্ধিতে নিবারণ বলতে না তোষার একটা কাছের পুতুল সত্যি সত্যি চুরি করলো। কিন্তু পুতুলটা রাখবে কোথায় সেটাই হচ্ছে সমস্যা। কারণ গুরু যদি জানতে পারে একটা পুতুল হারিয়ে গেছে, তবে সবার আগে নিবারণের বাড়িতে আসবে। তাই উষার মতে এমন জায়গায় রাখতে হবে যে শত চেষ্টা করলেও গুরু সেই কাঠের পুতুল খুঁজে পাবে না। তবে গুরু টুকটা কত কি জানে সেটাই হচ্ছে ভয়, এবং ভয় পেলে তো আর চলবে না। এমন এক গল্প বানাতে হবে যেন নিবারণকে গুরু সন্দেহ না করে। নিবারণ পুতুল চুরি করতে চায়নি, কিন্তু উষা তাকে বুঝিয়েছে যে বৈদ্যনাথ ওঠার যত ক্ষমতাই থাকুক না কেন সেটা ছিল মানে এখন আর নেই, মৃত লাশের কোনো ক্ষমতা থাকতে পারে না। আর যদি কিছু থেকেই থাকে তা যেভাবেই হোক গুরুই ভোগ করবে, আর সেই ক্ষমতা ভোগে পুতুল হচ্ছে অনিবার্য। কাঠের চেয়ে একটা পুতুল ছাড়া গুরুর গভীর সাধনা বৃথা। এখন চুরি যাওয়া পুতুলের জন্য গুরু মরিয়া হবে, সেই সুযোগটাই উষা আর নিবারণ কাজে লাগাবে। এই একটা পুতুলের জোরে বিনা পরিশ্রমে ওরা অনেক কিছু পেতে পারে। যদি না পায় তখন অন্য ব্যবস্থা করা যাবে। আগে চেষ্টা তো চলুন, কিন্তু এই জড় পদার্থের তৈরি কাঠের পুতুল কি আসলে পুতুল, নাকি জন্ম জন্মান্তরের ঘোর রহস্যময় এক খেলা জড়িয়ে আছে কাঠের পুতুলের ভেতরে? নইলে পুতুল চুরির পর কি করছে এইসব? তবে কি কাঠের পুতুলগুলো সত্যি সত্যি জীবিত? কোনো অশুভ আত্মা আছে নাকি এর ভেতরে? নিবারণের সাহসী বউ আর কোনো যুক্তি দিয়ে ওর মনকে বোঝাতে পারছে না। তার কাছে সবকিছু এলোমেলো লাগছে। এতটা হিতে বিপরীত ঘটনা ঘটবে তুই সব কল্পনাও করে।
কিভাবে কি করেছে শুনেছ?
ও তো হাফ আসছে কেন, জল দিব কি হয়েছে কি?
সর্বনাশ হয়েছে। তোমার মতো বেকুবের কথায় যে কেন কাম করেছি তা এবারে রাষ্ট্রপিনে শুনলি পরে তুমিও হাফ মানে। এই কেবল শুনে নিজের চোখে দেখেও আসলাম, বৈদিনা তো তার লাশ অসত্যায় পড়ে আছে।
কি আবল তাবল বইকে যাচ্ছ, কিছু খাইছো নাকি? দেখি কাছে আসো তো। না তো, গন্ধ তো নাই, আর কেউ তো মরে নাই যে নিশা করবা।
গ্রামের মানুষ পিঁপড়ার মতন ছুটতেছে। এইবার বোধ হয় বৈদ্যনাথের ভক্তরা আমাকে তোমার শ্মশানে একসাথে দাহ করবি।
সত্যলায় কি দাঁড়াচ্ছে কি কোব্রেজের লাশে তো আমরা হাত দেই নাই।
এইবার কি হবি নে, আমাকে তো গুরু শেষ করবি, আমার আমার বৈদ্যনাথের ভক্তরাও ছাড়বি না, কোনো দিকেই ঠাই নাই। সব তোমার মতো বদ বুদ্ধির মেসেলে সব করে আমি সব সত্যি বলে দেবো। বলবো তুমি আমার এইসব উল্টা সেটা বুদ্ধি দিয়েছ, তাই আমি আমি বৈদ্যনাথের কবর থেকে পুতলা ছেড়ে বসছি। এই পুতলা আমি আমি দিতে যাচ্ছি।
মিথ্যা কথা কবে না, তুমি আর ভাই সে তাই বলতে থাক। তুমি আমি মরে গেলেও স্বীকার করবো না যে পুতলা আমার কাছে।
নিবারণ, এ নিবারণ শিগগিরই শ্মশানে চলে, গুরুর অবস্থা বেগতিক, কবরেজের লাশ কেমনে কবর থেকে বাইরে আসলো তার দোষ গুরুর কান্দে পড়ছে। তুই এবার চলে শ্মশানে, কি যে হইছে আর তুই এখনো বাড়িত করে, ভিনগার লোকেরা গুরুকে শাসাচ্ছে।
আমি গিয়ে করবোটা কি, আমার কথা কি লোকে শুনতি, আমি কি বঙ্গের লাট?
ও কি কথার সিরি, গুরু তোকে নিয়ে যেতে বলিছে, কবরেজের কবরের কি যেন গোপন জিনিস তোর জানা, তাই গুরু তো তাই বলতেছে। নিবারণ অশোক
কি করছো? আমি কিছু জানি না, সব তো গুরুই জানে। কবর বানানোর সময় তোমরা ছিলে না, দেখো নি সব, তাহলে পরে এখন আমাকে একলা ঠেলছো কেন?
একলা হবি কে, আমরা তো আছি। গুরু বলে কি গোপন জিনিস তোকে দিবি বলিছে? ধনঞ্জয় বলো,
আমি কি গুরু রচনের মানুষ? আমি মরা পুরায় খাই, গুরুর গোপন জিনিস আমার কেন যেতে যাবি? তুই জিরা সত্যি সিরাই কবি
চলেক তো।
আমি এখন যেতে পারবনি, আমার পেটে খুব বিষ হচ্ছে মনেটা। সকাল থেকে পাঁচ সাতবার হয়েছে, শরীরটা লেঙ্গে হয়ে পড়েছে। তুমি যাও দিনি, আমি আসতেছি।
আমার সাথেই চলেক, তোকে ছাড়া কাম হবি নে। কুবরে যে দেহ পুরানি হবি, এম্মা করছিস কেড়ে
কি জ্বালা? শান্তি মতো পেট চিলিয়ে করতে দিবি না? তোমরা সীতা সাজায় আমার খবর দাও, আমি চলে আসবো।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশা যে গল্পটি চলছিল তার প্রথম পর্ব। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দ্বিতীয় পর্ব সরাসরি। আর তার একটু বলে নিতে চাই যে এখানে আমরা শুরুতেই দেখেছি চিলমারি একটি গ্রাম, যে গ্রামে আছে নিবারণ মালাই এবং নিবারণ মালাইয়ের আরো বন্ধু বান্ধব, এবং অদ্ভুতসব ঘটনা ঘটছে সেই গ্রামে। এবং শ্মশানের ব্যাপার আছে কিছু, চিতার ব্যাপার আছে কিছু, রহস্য আছে কিছু, কাঠের পুতুলের ব্যাপার আছে কিছু শুনেছি, আরো অনেক শোনা বাকি আছে। চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। আপনি আছেন রাজ্যের স্বামীদের সঙ্গে কুয়াশায়, আসুন ছেড়ে বেশি রেডিও। ভেতরে ভেতরে উষার নিবারণ ভয় তত, কিন্তু এমন ভাব করছে যেন কিছুই হয়নি। নিবারণ জানে গুরুর কোন এক গোপন খেলার সাথে বৈদ্যনাথ ওঝার লাশ ধরেছে। এটাও জানে যে কাছের কাছে পুতুল ছাড়া গুরু আসলে বৈদ্যনাথ ওঝার বিদ্যার সত্তা এত আনতে পারছে না। যে পুতুলে এমন কোন রহস্য লুকিয়ে আছে, সে পুতুল চুরি করাটা কতটা সঠিক সত্যি হলো তা নিবারণকে ভাবাচ্ছিল। সে ভাবছে গুরু কি টের পায়নি যে পুতুল হারিয়েছে, নাকি বৈদ্যনাথ ওঝার লাশ অন্য কোনো কারণে কবর থেকে বের করে আনা হয়েছে। গ্রামের খবর বাতাসে ছড়ায়, তাই আবারও খবরের মধ্যবলি হল বৈদ্যনাথ ওঝার লাশ। গুরু ওঝার সব ভাবগুলো বোঝাতে সক্ষম হলেন যে ওঝা নিজে সময় বেঁধে নিয়ে গিয়েছিলেন, তিনি কমদিন কবর নিতে পারবেন। সময় শেষ, তাই লাশ নিজেই কবর থেকে বেরিয়ে এসে অসুস্থ তলায় এসে শুয়েছে। এতে গুরু কোনো হাত নেই। উত্তেজিত সব ভক্তরা যেন জলের মতো দুরাও হয়ে গুরুর সব কথা মেনে নিল। বৈদ্যনাথকে এবার সৎকার করা হল, তবে অদ্ভুত ভাবে বাকি দুইটা পুতুল উধার হয়ে গেল। নিবারণ মনে মনে ভাবছে বাকি দুইটা পুতুল গুরু নাই তো, কারণ পুতুল হারানো, অযৌক্তিক ভাবে লাশ কবর থেকে বের হয়ে আসা, লাশের সৎকার, এসব নিয়ে গুরু নিবারণের সাথে একটা কথাও বলে না। এটা একটা বিষয় সারাক্ষণ নিবারণের ভেতরটা ভয় চিন্তিত করে। এই বুঝি গুরু লোক, এই বুঝি গুরু মধ্যরাতে চলে, এই বুঝি গুরু তাগিজ কবজ নিয়ে নিবারণ আর ওষাকে বস করবে, কিন্তু না, তেমন কিছুই হল। তবে ভাবনার ঊর্ধ্বে যেন এক অজানা ভয়ঙ্কর গোপন জালে পা আটকে যেতে লাগলো ঊষা আর নিবারণ।
শুনতে পাচ্ছ? তোদের খেলা দিতেছে কি দা? দেখো তো মলাই দা নাকি গিরামে কেউ মরিতে বোধ হয়, শুনিস?
আরে কি হইল, ডাকতিস কেন?
দরজাটা খুলো, মলাই দা মনে কর ডাকতিস তো শুনলাম।
কি জানে মলাই জানি কি দা?
আমি
খুঁজাছি। ও মা গো, এইটা কি উষা? রাম 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 রাম,
কি হইছে? ও ঠাকুর,
এখন কি করবা? তুমি পুতলা দুয়ারের সামনে কখন
করো
আমি রাগি জানতাম ওই দোনাদোজার পুতলা চুরি করছি, এর শাস্তি তো আছেই, যথা সময় টের পাবনি।
এইবার খেলা সামলাও সারানি,
আমার কোন দোষ আছে কিন্তু দৌড়ালে চলবো না। পুলিশটা কেউ মনে হয় বাইরে দৌড়ে ছুঁয়ে গেছে, পিছনে কেউ আছে, কোনো হাতি
অত বেশি বুঝনের কাম নাই, বেশি বুঝনের ফলে তবক করতেছি। দেখো কি হয়, তোমার না বলছিলাম বৈদ্যনাথের পুতলা হাসা চলা জানে।
জানে তো ভালোই, শোনো দুয়ারে তখন পুতলা আসছে, পুতলারে নীতি আসছে, পুতলা আমরা দিব। তবে তার আগে এটা কাছে বলে আমাকে ধনী করে দিক, 150 বছরে আয়ুটা দিক।
না এইসবের দরকার নেই,
এত কষ্ট করলা পুতলা হাতে পাইয়া কিছু চাইব নি। সব সাইডে দিদি কি পুতলা চুরি করছি, তুমি সরো আমি দেখতেছি। দেখি মাথাটা চক্কর দিল কেন,
মারি কাঁপতেছে কেন, ভূমি কম্প নাকি,
সারা ঘরই কাঁপতেছে। একই আমারে কি না জানে, ধরো আমারে কি ধরো তুমি,
নিবারণের উষার ঘরের বাইরে কাশের পুতুল দুইটা এসে দাঁড়িয়েছে। সে সময় থরথর করলে পৃথিবীর কাঁপছিল, তীব্র ঘূর্ণি ঝড়ের মতো হঠাৎ উষার নিবারণকে বন্ধ দরজার ভেতর থেকে টেনে এসেছে চোখের পলকে শ্মশানে এনে ফেলে দিল অদেখা কোনো অশুভ শক্তি। কাছের পুতুল দুটো মানুষের সমান হয়ে ঠায় দাঁড়িয়ে আছে দুটো সাজানো চিতার সামনে। এসব সত্যি নাকি কল্পনা কিছু বুঝতে পারছে না নিবারণ আনুষা, শুধু এইটুকু বুঝতে পারছে যে চিতায় জেলে ভস্ম হলেও কেউ তাদের বাঁচাতে পারবে না। চিতার করে শ্বাস করছে কিন্তু কেউ যেন তার গলার স্বর চেপে ধরে রেখেছে। দুজন মানুষ চিতায় শুয়ে আছে আর ভিতর থেকে আগুনের তাপ প্রবশ্যই তীব্র হয়ে শরীরকে জানান দিচ্ছে। তারপর পুরো শ্মশান জুড়ে মাংস পোড়ার দীর্ঘ গন্ধ বাতাসে ছড়িয়ে যেতে লাগলো। সকালে নরম আলোয় নিবারণা উষা যেন নিজেদের আবিষ্কার করলো নতুন এক রূপে নদীর তীরে। শরীর ঝলসানো, প্রচন্ড ব্যথা করছে, শরীরের চামড়া মাংস সব পুড়ে কেমন যেন ভয়ানক লাগছে, অথচ বুকটা ঠিকঠাকই আছে। এসবের মানে কোনো সত্যি না, আস্তে আস্তে শরীরে বোধ ফিরে এলো, তার মানে উষার নিবারণ বেঁচে আছে। কিন্তু কিভাবে, কোনো কোনো অলৌকিক জিনিসের কোনো ব্যাখ্যা হয় না।
আমি সবই শুনেছি, তোমাদের নিয়েই তো এখন গ্রামের সব খবর।
একটা ব্যবস্থা করেন গুরু, আমার ভুল, সব আমার ভুল।
আর সহ্য করা যাচ্ছে না, এই পুরা শরীর নিয়ে বাঁচতে মন চায় না, কিন্তু মাইরেও তো ফেলছে না। প্রত্যেক অমাবস্যার প্রথম রাইতে ওই পুতলার দুটে আমার করে শ্মশানে টাইনে নিয়ে যায়, চিতায় তুলে দিচ্ছে, সারা রাত শৈলে আগুন দিচ্ছে, তবু কেন যে বাইতে আসি ভগবানই জানে। এই দেখেন কি অবস্থা, কলা পাতা দিয়া শৈল বাঁধি রাখিছি।
আপনি তো কত কিছুই জানেন, এই পোড়া জল আমি কখন ওষুধ দেন।
শহরে যাও, ডাক্তার দেখাও, মলম লাগাও, সাইরে যাবে।
এই রোগের ওষুধ মলম না গুরু, অন্য জিনিস, ডাক্তার বাইতে খেলেও লাভ হবি না, এ ডাক্তারের কম্ম নয়। সকলে বলছে এর থেকে মুক্তি দিতে পারবেন কেবল আপনি, দয়া করেন একটু সহায় হন গুরু।
নিবারণ, এই শাস্তি তো তোমার প্রাপ্য, তোমার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আমি বৈদ্যনাথের ঘর লাশ নিয়ে যে কাজ শুরু করছিলাম তা তুমি নষ্ট করিস, অধৈর্য মানুষ দাঁত, আমি কিচ্ছু করতে পারিনি।
আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি তো বুঝতে পারছিলেন যে কবর থেকে পুতলা আমি চুরি করেছি, আমার কিছু বলেননি কেন গুরু।
কারণ আমি জানতাম এই পুতুল চুরির শাস্তি কি। এই দাও
কি গুরু, আপনার শরীরে অবস্থা,
তোমরা তো তাও একটা সময় মরতে পারবা। হ্যাঁ, আমি বৈদ্যনাথ ওজার কাছ থেকে দীর্ঘদিন বাঁচার সাধন মন্ত্র নিয়েছিলাম, তারপরেও লোভ সামলাইতে পারি নাই। আরো আরো অনেক ক্ষমতা চাইছিলাম, ওনার সমান হইতে চাইছিলাম, তাইর পুতুলের সমস্ত রহস্য চুরি করতে চাইছিলাম, পারি নাই। খুবই অন্ধ হয়ে বিশ্বাসঘাতকতা করছি। কবিরাজের একটা পুতুল আমি চুরি করেছিলাম।
আপনিও তাহলে অমাবস্যাটাই চলছেন?
কবিরাজের লাশ কবর থেকে বের করে ভুরু বিদ্যার জোরে আমি শরীরের পোড়া ক্ষত সারাতে চেয়েছিলাম। সেই জন্যই নিবারণ রে বাইরে রেখে একলা একলাই সব কাজ করতাম।
আমারও যদি একটা বার বলছেন গুরু, তাহলে পরে এই ভুল আমি করতাম না।
তোমার মনে পড়ে অমাবস্যার সময় আমি কইছিলাম লাশ কবর থেকে বাইরে বের হবি না? কারণ তখন আমার ওই পুতুল তিনটা সীতায় পুরায় বৈদ্যনাথের কবরে গিয়া ওনার পায়ের কাছে দাঁড়াইয়া ক্ষমা পাইত।
এই জন্যই তো পুতুল চুরি করতে গিয়ে আমরা তিনটা পুতুলের লাশের পায়ের কাছে দেখছিলাম।
এখন কি এর থেকে মুক্তির কোনো উপায় জানা নাই গুরু?
না, কারণ যে বিদ্যার জোরে আমি বৈদ্যনাথের লাশ নিয়ে কাজ করতেছিলাম সেই বিদ্যা কাজ করবি না। কবিরাজের শরীর ছাড়া ভুরু বিদ্যায় লাভ নাই। আর কিছুদিন যদি লাশটা কবরে থাকত,
আর একবার চেষ্টা চালান না গুরু, পুতুল দিয়ে কিছু করা যাবি না।
পুতুল কই পাবো? যে দুইটা পুতুল চুরি হয়েছে তার আর কোনোদিন পাওয়া যাইবে না। কেন নিবারণ, তুমি যে পুতুল চুরি করছো সেইটার খোঁজ করো নাই?
নিবারণ
মলায় বসু ধনঞ্জয় এদের নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কাঠের পুকুরটা খুঁজে পেল না। একটা খালি জমিতে ঘিয়ের টিনে পুতুলটা রেখে মাটিতে পুঁতেছিল। ঘিয়ের টিনটা আছে কিন্তু পুতুল নেই। বৈদ্যনাথ ওঝার মৃত্যুর আগে যে পুতুলটা গুরু চুরি করেছিল সেটাও নাকি আর পাওয়া যাচ্ছে না। গুরু সবাইকে মিথ্যে বলেছিল ঠিক, কিন্তু কোনো এক অজানা কারণে পুতুল চুরির পরই গুরু শরীর শ্মশানে পোড়ানো হল। বৈদ্যনাথ ওঝা কে না জানলেও তিনি নিশ্চয় সব টের পেতেন। গুরু ভেবেছিল নিজেই এর সমাধান করবে, কিন্তু বৈদ্যনাথের আকস্মিক মৃত্যু সব ওলট পালট করে দিল। তারপরেও আশা ছাড়েনি গুরু। মৃত বৈদ্যনাথের মুখ থেকে জানতে চেয়েছিল পুতুলের খোঁজ, কিন্তু নিবারণ আর ঊষা সব আশার ঘুরে পানি ফেলে দেয়। আর দ্বিতীয় পুতুল চুরি করে যে মন্ত্র করে লাশ জ্যান্ত করে কাজ করত, দ্বিতীয় পুতুল চুরির পর লাশের কবরে থাকে না। তখনই গুরু বুঝতে পারে আর সম্ভব না, তাই সে মৃতদেহ সৎকার করতে বাধ্য হল। যদি গুরু জানতো নিবারণ পুতুল চুরি করেছে তবে হয়তো গল্পটা অন্যরকম হতো। চিলমারি গ্রাম এখন নিবারণ আর ঊষার গল্পে মাতোয়ারা। প্রথম প্রথম তাদের জ্যান্ত চিতার পোড়ানো খুব ভয়ের গল্প হলেও এখন সবাই গুরুর বিষয়টা জানে। গ্রামের কেউ সাহস না পেলেও একদম দুষ্ট আর বেপরোয়া ছেলের দল সাংবাদিকদের সব জানে। সাংবাদিকদের গ্রামে এনে ঠিকই, কিন্তু কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারলো না, আর ভাবল খবরটা ভুয়া ছিল।
গুরু, আমি মুখ্য মানুষ, জগতের অত প্যাঁচ কোচ বুঝি না। আপনি চলেন, সবই তো শুনিছেন। নিবারণ আর ঊষার শেষ ইচ্ছা ছিল আপনি যেন তাদের ক্ষমা করে মুখাগ্নিটা করেন। আমি পারব না, কারণ আমি পাপি। তাছাড়া ঊষার নিবারণের মুক্তি তো হয়েছেই, আর আমি আমার মৃত্যুর দিন গুনতে গুনতে আমি ক্লান্ত হয়ে যাব। আমি আবার কারে ক্ষমা করব? আমার কি সে যোগ্যতা আছে? পাপ তো ওরাও করেছে, তার শাস্তিও পেয়েছে। মানছি নিবারণের ভুলের মাসুল আপনাদের গুনতে হবে, তাও ক্ষমা করি দেন। মরা মানুষের উপর রাগ রাখতে নেই। নিবারণরে আমি খুব ভালোবাসতাম, স্যারাও মরণ রে খুব দরাইত, মরতে চাইত না। আরে মরতে পারাটাই তো ক্ষমা পাওয়া। দুনিয়ার আজাব ভোগ করতে হলো না, ক্ষমা তো পাবো না। আমি নিবারণ সামান্য লোভ করিছে, আর আমি লোভের চেয়ে বিশ্বাসঘাতকতার শাস্তি বেশি। এই যে আমি আমার জীবন দিয়ে বুঝতে পারতেছি পাবেন না তাহলে না চাও ভাই আগুন দেখলে আমার শরীরে বেশি জ্বালা করে ওদের সৎকার ভালোভাবে করো রে ক্ষমা করার মালিক ভগবান আমি কিছু না তোমরা আমাকে বরং ক্ষমা করো সকলে মিলিয়ে আমার মৃত্যু কামনা করো
কি বলতেছেন আপনি
এখন আমার মনে হয় কাঠের পুতুলের সাথে বৈদ্যনাথার এমন কোন সম্পর্ক ছিল যার জন্য আমি একটা পুতুল চুরি করাতে মারা গেলে সে আমার রাস্তা থেকে তুলে এনে সঙ্গে রাখছিলেন বিশ্বাস করি তারই বিশ্বাস রাখছি
আজ শ্মশানে কারেন্টের মরা পড়ে নিয়ে হইব তাহলে পরে যাচ্ছি আমি
গল্পের রহস্য কোন দিকে গেছে রহস্যের উদ্ঘাটন হচ্ছে নাকি রহস্য রহস্যের দিকে যাবে চলুন তাহলে শুনি শেষ পর্ব তারপর আবারও ফিরে আসছি আপনি শুনছেন গ্রামের শ্মশানে ইলেকট্রিক চুলির ব্যবস্থা হল সব ঠিকঠাক শুধু একটা লাশের অভাব ছিল এই লাশ চুলিতে ঢুকে টেস্ট করা হবে সারা রাত ধরে উষার নিবারণের দেহ শ্মশানে পড়েছে লাশের অবস্থা যাচ্ছে তাই গ্রামের সবার মত নিয়ে প্রথমে উষার লাশ দিয়ে চুলি টেস্ট করা হলো তারপর নিবারণে ব্যাস সব কিছুর অবসান সাংবাদিকরা কোনো অস্বাভাবিক খবর দেয় বরং প্রত্যন্ত গ্রামে প্রথমবার নতুন ইলেকট্রিক চুল্লির আধুনিক সব পুরানোর খবর তৈরি করে নিয়ে গেল এরপর অনেকদিন পার হয়ে গেছে গ্রামের সনাতন ধর্মাবলম্বীর কেউ মারা গেলে নাকি মলয় বসুয়া ধনঞ্জয় নিবারণের গলা শুনতে পায় একদিন রাতে মলয় স্পষ্ট নিবারণের গলা শুনতে পেয়ে লাফিয়ে বিছানা উঠে বসল দরজার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে
চলো শিগগিরই চলো চুলাটা জ্বালায় দাও কে
কি করি আমি নিবারণের আত্মা আমাকে বাঁচতে দিদি তো
মলাই দা চোখে আমি তো তোমাদের আপনালো কি চলো আমার সাথে চলো
নিবারণ তুই সময় রেখেছিস মেলা দিন আমাদের ডাকিস না ভাই আমি তো কোনো দোষ করি নাই
তোমার ভয় নাই কুরুক মায়ের ফেলো ওর জন্যই তো আমি আরো সামনে হয়েছি সীতার আগুনে ওই গরু আর কতদিন জ্বলবি মরতে হবে
গরু মরবি না নে সে মেলা দিন বাসার মন্ত্র নিয়েছে তাহলে মারা যাবি না তিরি যা তিরি যা
আমি তোমার শ্মশানে নিতে এসেছি চলো আমার সাথে
আমি কার সাথে কথা খুলাম
নিবারণের মনের ভেতর আমার প্রতি রাগ খুব জমা ছিল তাই ওর আত্মা এইসব বলে বেড়াচ্ছে
আমি এখন কি করব গুরু আমার তো খুব ভয় করতেছে যদি আমার নিবারণ সত্যি সত্যি শ্মশানে নিয়ে যায় ও তো পুত্রা চুরি করেছিল ওর কি বিশেষ শক্তি আছে আমার পেছনে পড়লি রে নিবারণ
না না নিবারণের আত্মার কোনো ক্ষমতা নেই শ্মশানে নিতে পারবি না কিন্তু আমি ভাবতেছি অন্য কথা
কি কথা গুরু
নিবারণ তো মরে গিয়ে ভালো বুদ্ধি দিচ্ছে আমলয় তোমার কি সাহস হবি আমার ওই কারেন্টের চুলায় ঢুকিয়ে সুইচ অন করে দিতে পারবে না
এইসব কি করছেন আপনি
আপনিও কি পাগল হয়েছেন? পুত্রে তাত্তার কথা কেউ গুরুত্ব দিয়ে শোনে? আপনার মতো বিচক্ষণ মানুষ যদি এসব বলে তাহলে পরে দুনিয়া চলবি।
বিচক্ষণ মানুষই ভুল করে ভুলের মাসুল দিতে অস্থির হইয়া পড়ে। আমি যদি বিচক্ষণই হব তাইলে তো শাস্তি আমার জন্য থাকতো না।
আমি যাই গুরুজি, আমার ক্ষমা করবেন, আর কোনোদিন আপনার কাছে এইসব কথা নিয়ে আসবো না।
বলয় সে যাই করুক, আমার মরণ অত সহজে হবি না, কারণ আমি কি কি ভুল আর কি কি পাপ করছি সেটা তোমরা জানবা কিভাবে?
দিনের পর দিন গুরু মৃত্যুর তৃষ্ণায় অস্থির হতে লাগে। তবু মৃত্যুর এই গুরুকে আলিঙ্গন করছিল, অসহ্য যন্ত্রণা সহ্য করার ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলছে। কোনো মানুষ কি পড়া শরীর নিয়ে একদিন বাঁচতে পারে? অবশেষে গুরু ভয়ঙ্কর মৃত্যু, সারা শরীরে পোড়া ফুসফুস বলে পড়ছে একাকার। কোন অলৌকিক ক্ষমতা লোককে আজকে দেখেছিল কে জানে? কেউ সৎকার করেনি তার, তার শরীর চিতারা দিয়ে জুড়ে ছাই হয়ে গিয়েছে। এরপর অনেক বছর পার হয়ে গেছে, কিরিমারি গ্রামের শ্মশান ঘাট এখন পরিত্যক্ত, শ্মশান ঘাট সরিয়ে নেওয়া হয়েছে। কারণ রাতে কোনো সপ্তাহ শ্মশানে আনা হলে সেটা নাকি এমনি এমনি পড়েছে। কেউ কেউ বলে মরে গিয়েও নাকি নিবারণের রাতে এখনো এই শ্মশানে কাটবে। আবার গুরুর মৃত্যুর পর শ্মশানের অসুস্থ তলায় নাকি কেউ কেউ চারটা কাঠের পুতুল দেখতে পেয়েছে, সাথে কবিরাজের মৃতদেহ, দুইটা পুতুল বৈদ্যনাথ ওঝার মাথার সামনে আর বাকি দুটো পায়ের কাছে দাঁড়িয়েছে। আর শীতের চারটি রাতে এক মাতাল নাকি নেশার ঘরে দেখেছিল অসুস্থ গাছের তলায় চারটা কাঠের পুতুল দাঁড়িয়ে আছে, আর সেখানে মানুষের নখ বানায়। সবাই যা যা সমস্যা নিয়ে পুতুলের হাতে রাখছে আর সমাধান করে যাচ্ছে। যদিও কেউ সে মাতালের কথা বিশ্বাস করে না, তবু বছর ঘুরতে না ঘুরতে গ্রামে নানা কিছু শোনা যেতে লাগে যে কবিরাজ মৃত্যুর পরও মানুষের উপকার হয়েছে। কেউ কেউ সে বিশ্বাস করে, আবার কেউ কেউ করে। তবু গল্পের শেষ থেকে একটু নতুন গল্প শুরু, যেমন আজকে নতুন গল্পটা শুরু করে।
ভাই ও ভাই, ভাই আমার মেয়েটার একটু বাঁচান, আমার 5 বছর বয়সে মায়া পানি পড়ে গেছিল, ডাক্তার কইছে মরে গেছে, তবু আমি এই গ্রামে আইছি, আমার একটু শ্মশানে নিয়ে চলেন।
কবিরাজ বৈদ্যনাথ ওদের কাছে আসছেন, কিন্তু মরা মাইয়া
আমি আমি অনেক আশা নিয়ে আইছি ভাই, এই এই কবিরাজের পুতুল বলে অনেক আজগুপি সমাধান দেয়। আমার মায়া ছাড়া আমার আর কেউ নাই, ও মরতে পারে না, ও মরলে আমিও মরে যাবো।
চলেন, কিন্তু দিনের বেলা তো কাঠের পুতলা দেখা যায় না।
ভাই আমি আমি সারা দিন সারা রাত মায়ের লয় বসে থাকবো ভাই।
ওই যে অশোক দাস, ওখানে গিয়া বসেন, ডরাবেন না তো একলা একলা, এরা কিন্তু পরিত্যক্ত শ্মশান।
জীবনের থেকে প্রিয় জিনিস যখন হারাইয়া যায় ভাই, তখন মানুষের মনে কোনো বর্ডার থাকে না, আগে খালি কষ্ট ভাই, আর সেই কষ্টের ওজন বয়সে অনেক ভারী।
সেদিন রাতের অন্ধকারে ওই ভিন গ্রামের অচেনা পথিকের সঙ্গে কি হয়েছিল কেউ জানে না। 5 বছরের মৃত মেয়েকে আসলে বৈদ্যনাথ ওদের কাঠের পুতুলের অলৌকিক ক্ষমতায় বেঁচে উঠেছিল, নাকি অচেনা পথিক কষ্টের ভারী বোঝার সঙ্গে অবিশ্বাসের বোঝা বয়ে নিয়ে গেছে? ঠিক, তবে বিশ্বাস আর অবিশ্বাসের বিভিন্ন রকম ধ্যান ধারণা মানুষ আজও ভিতরে ভিতরে কবিরাজ বৈদ্যনাথ ওদাকে মনে রেখেছে। আর মনে রেখেছে কবিরাজের সেই রহস্যময় চারটা পুতুলকেও, যে পুতুল চিরদিন থাকবে চিলমারি গ্রামের পরিত্যক্ত শ্মশানের অসুস্থ তলায়, কারণ কাঠের পুতুলের কোনো মৃত্যু নেই, মৃত্যুর রহস্যময় স্বাদ কেবল মানুষই পায়। যে যাই বলুন, আমি মনে করি বৈদ্যনাথের কাঠের পুতুলের চেয়েও রহস্যময় অলৌকিকতা নিয়ে মৃত্যু মানুষের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে, আর তাই রহস্য নামক শব্দটার সাথে অদৃশ্যের যোগসূত্র বেশি। এতক্ষণ ধরে শুনছিলেন মাসুদুর রহমান মেঘনা লেখা কুয়াশার গল্প, যার নাম ছিল কাঠের পুতুল। আর জানিয়ে দেব তাদের নামগুলো যারা আজকের কাঠের পুতুলে অভিনয় করেছেন। নিবারণের চরিত্রে ছিলেন রেহান, মলায় চরিত্রে সাইফ, উষার চরিত্রে সাকিব, গুরুর চরিত্রে মঞ্জু, গ্রামবাসী চরিত্রে ছিলেন সেতু ও গালিব, অচেনা পথিকের চরিত্রে আবির, নিবারণের আত্মার চরিত্রেও কণ্ঠ দিয়েছেন রেহান। এই ছিল আশিক কুয়াশার অভিনয় যারা করেছেন সেই সব কলাকুশলীদের নাম, আর সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। আর আগামী পর্বে একই সময় হাজির হচ্ছে কুয়াশা এবং কুয়াশা এক্সপ্রেসের নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসি সঙ্গেই থাকুন, সবাইকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.